শাশ্বত জীবন লাভের বিশেষ পদ। লোক ১৮ অধ্যায় ১৮ থেকে ২৩ পদ। একজন সমাজনেতা তখন যীশুকে জিজ্ঞেস করলেন, শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদ্গুরু? যীশু উত্তর দিলেন, আপনি আমাকে সৎ বলছেন কেন? একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। ঐশো আজ্ঞাগুলি আপনার তো জানাই আছে, তুমি ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে। সেই সমাজনেতা তখন বললেন, এইসব আজ্ঞা আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি। এই কথা শুনে যীশু তাকে বললেন, শুধু একটি বিষয়ে এখনো আপনার কিছু করতে বাকি আছে। আপনার যা কিছু আছে সবই বিক্রি করে দিন, আর সেই টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দিন, তাহলে স্বর্গে আপনার জন্য মহাসম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে আসুন আর আমার সঙ্গে সঙ্গে চলুন। এই কথা শুনে ওই সমাজনেতার মনটা বিষাদে ভরে গেল, কেননা তিনি ছিলেন খুবই ধনী মানুষ।
নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের ফাদার সুনীল দানিয়েল রোজারিও। বরিশাল ক্যাথলিক ডায়োসিসে উদযাপিত হল লাউদাতো সি দিবস। বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল HSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। জুবিলির মহাখ্রিস্ট জাগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হল টালিগঞ্জ কুইন অফ পিস চার্চে।
রেডিও ভেরিটাস এশিয়া, The voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share.
এবার সংবাদ বিস্তারিত। বিগত ৫ জুন চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মণ্ডলীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফাদার সুনীল দানিয়েল রোজারিও। বাংলাদেশ সময় দুপুর ১:৪০ রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে বেশ কিছু বছর তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। ফাদার দানিয়েল ছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের প্রাক্তন প্রযোজক ও খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগ ও সাপ্তাহিক প্রতিবেশীতে কাজ করেছেন। এছাড়াও তিনি বগুড়াতে রাজশাহী ধর্মপ্রদেশের অনলাইন রেডিও জ্যোতির পরিচালকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রেডিও ভেরিটাস এশিয়ার দেশ বিদেশ থেকে অগণিত শ্রোতা এবং ওনার পরিচিত মানুষজন গভীর শোক জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রয়াত ফাদার সুনীল দানিয়েল রোজারিওর জন্ম ৮ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে বর্ণী ধর্মপল্লী পার্বণী গ্রামে। তিনি ৪ জানুয়ারি ১৯৮১ খ্রিস্টাব্দে যাজক পদে অভিষিক্ত হন। গত ৪ জুন বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের আয়োজনে বিশপস হাউস হল রুমে আন্তঃমাণ্ডলিকভাবে লাউদাতো সি দিবস পালন করা হয়। এই দিবসের মূল সুর ছিল ধরিত্রীর জন্য আশা জাগানো। এতে ক্যাথলিক ডায়োসিসের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৬০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। পৃথিবীর প্রতি যত্নবান হওয়ার বিষয় ও ফ্রান্সিসের যুগান্তকারী বিশেষ পত্র লাউদাতো সি প্রকাশে 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার লাজারুস গোমেজ এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের সমন্বয়কারী ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ বলেন, লাউদাতো সি দিবস উদযাপনের মূল কারণ হল জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্যাথলিক সংহতির একটি মুহূর্ত। গত 4 জুন বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল HSC পরীক্ষার্থীদের বিদায় আশীর্বাদ ও মঙ্গলানুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল্লাহ ফেরদৌস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত এবং সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস কস্তা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর ফাদার তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেন্ট জোসেফের অগ্রযাত্রা এবং তিনি বিদায়ী শিক্ষার্থীদের আহ্বান করেন যেন সবাই মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠে প্রতিষ্ঠানের যে মূল মন্ত্র শিখ ও সেবা কর তার সফল বাস্তবায়ন ঘটাতে পারে। এছাড়াও নিমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপরে একাদশ শ্রেণী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের পর সকল শিক্ষার্থীদের মাথায় হাত রেখে আশীর্বাদ প্রদান করা হয়। গত 1 জুন টালিগঞ্জ কুইন অফ পিস চার্চে জুবিলি 2025-এর মহা খ্রিস্টজাক উদযাপিত হল। কলকাতা আর্চডায়োসিসের নির্ধারিত জুবিলি দিবস পালনের সূচি অনুসারে এই মহা খ্রিস্টজাগের আয়োজন করা হয়। ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তগণ বিপুল উৎসাহ নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। বাংলা ও হিন্দি ভাষায় যৌথভাবে খ্রিস্টজাগ উদযাপন করা হয়। শোভাযাত্রা নৃত্যের মাধ্যমে সকাল 7:30 খ্রিস্টজাগ শুরু হয়। পৌরোহিত্য করেন পাল পুরোহিত ফাদার জোসেফ নায়েক ও সহযোগিতা করেন সহকারী পাল পুরোহিত প্রশান্ত কুল্লু। খ্রিস্টজাগের শেষে ওপরে স্কুল হলে একটি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত পোপ লিও চতুর্দশের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর ধর্মপল্লীর বিভিন্ন শাখা ও বিশেষভাবে তরুণ তরুণীরা বিপুল উদ্দীপনায় মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করতে থাকেন। যুবকদের উৎসাহ দিতে পাল পুরোহিতকে দেখা যায় অনুষ্ঠানে অংশ নিতে, যা ছিল বিরল দৃষ্টান্ত। আর এর সাথেই শেষ হল আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার। বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনা অনুষ্ঠানে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা। আজ এই চেতনার আসরে ঠিক সরাসরি খাওয়া নিয়ে কথা নয়, তবে বিষয়টি খাওয়ার প্রসঙ্গেই। আমাদের অনেকের বাড়িতেই, মানে বেশিরভাগ বাড়িতেই সকালে বা সন্ধে দুধ আসে। দুধ নানা কারণে আসে, চা খাওয়ার জন্য আসে, দুধ এমনি খাওয়ার জন্য আসে। আর সেই দুধ ফোটাতে হয়। অনেক সময় এই দুধ ফোটানো যখন হচ্ছে তখন আমরা দেখি যে কিরকম দুধটা কেটে কেটে যাচ্ছে, অর্থাৎ একটা ছানা কাটা ভাব হচ্ছে। এখন কথা হলো যে দুধ কাটে কেন, আসুন আজ এই প্রসঙ্গে আমরা আলোচনা করি। যখন দুধ আমরা কিনে নিয়ে এসে বাড়িতে ফোটাতে থাকি আর দুধটা কেটে যায়, অর্থাৎ ওরকম ছানা ছানা ভাব এসে যায়, তখন দেখলে মনে হয় যে ক্যালসিয়াম ল্যাকটেট বা লেবুর রস দুধে ফেলা হয়েছে আর তার থেকেই যেন ছানা হয়ে গেল। এখন কথা হলো যে দুধ কেটে যায় কেন। দহন করা দুধে নানা রকম জীবাণু আসতে পারে আর এই জীবাণুর মাত্রা বাড়তেও পারে। যদি তাপ দিয়ে দুধকে পরিশোধিত করি তাহলে দুধ নষ্ট হয় না বা কেটে যায় না, কারণ জীবাণুগুলো ওই তাপে মারা যায়। আর যদি দুধ আমরা তাপে পরিশোধিত না করি তাহলে দুধে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে জীবাণুর সংখ্যাও বাড়তে থাকে। আসলে সব জীবাণুর কাজ হলো অ্যাসিড তৈরি করা। অ্যাসিড তৈরি যেসব জীবাণুর কাজ, তারা দুধে অ্যাসিডের পরিমাণ বাড়াতে থাকে। দুধ কাটিয়ে যে ছানা তৈরি হয় তা ক্যাজিনোজেন নামের একটি প্রোটিন। দুধে থাকে ক্যালসিয়াম, ক্যাজিনোজেন থাকে ক্যালসিয়ামের যৌগ হিসেবে। দুধে অ্যাসিড বেড়ে যাওয়া অবস্থায় তাপ দিলে ক্যালসিয়ামের যৌগটা ভেঙে যায় আর তার ফলস্বরূপ আমরা যা দেখি তা হচ্ছে ওই ছানা কেটে যায়। আর একদম শেষে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে দুধে তাপ না দিলেও দুধ কেন কেটে যায়। এর সোজা উত্তর হলো দুধে অ্যাসিডের পরিমাণ আছে বা অনেক বেশি হয়ে গেছে, তার জন্যই দুধটা কেটে গেছে। তাই আমাদের যেটা করতে হবে, দুধ আমরা বাড়িতে এনেই যত তাড়াতাড়ি সম্ভব যেন ফুটিয়ে নেই, তাহলেই দুধ ছানা কাটবে না, দুধ ভালো থাকবে। বন্ধুরা, আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের নিজেদের জীবনে যদি এই প্রসঙ্গে কিছু বলার থাকে, সেই কথাগুলো আপনারা এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন। আর অনুষ্ঠানটি দেখার পর অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখে শুনতে পারেন। বন্ধুরা, আজ এই চেতনার আসর থেকে তাহলে এখানেই বিদায় নিলাম। নমস্কার।
বন্ধুরা, মহাজীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব সাধু ফ্রান্সিস অ্যাসিসির জীবন কথা। সাধু ফ্রান্সিস অ্যাসিসি, যিনি খুব সম্ভবত 1181 বা 1182 খ্রিস্টাব্দের দিকে ইতালিতে 3 অক্টোবর জন্মগ্রহণ করেন, তার জীবন ও কর্মে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন একজন ইতালীয় ক্যাথলিক সাধু, যিনি খ্রিস্টান ধর্মে দারিদ্র ও বিনয়কে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এক ধনী ব্যবসায়ীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন, তবে যৌবনে তিনি ঐশ্বর্য ও আরামের জীবন ত্যাগ করে ঈশ্বরের সেবায় আত্মনিয়োগ করেন। একদিন গির্জায় প্রার্থনার সময় তিনি অনুভব করেন যে যিশু তাকে বললেন, আমার গির্জাগুলো পুনর্নির্মাণ করো। এই আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের সব সম্পদ গরিবদের দান করে দেন এবং একেবারেই দরিদ্রভাবে জীবনযাপন করেন। তবে তার মহৎ কাজগুলো ছিল দারিদ্র ও সেবা। ফ্রান্সিস নিজেই গরিবদের সেবা করতেন ও তাদের পাশেই থাকতেন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের প্রকৃত সেবা হল মানুষের সেবা। প্রকৃতির প্রতি তার ভালোবাসা ছিল অপরিমেয়। তিনি পশু পাখি ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন। অনেকেই তাকে প্রকৃতির সাধু বলে অভিহিত করেছেন। তিনি ফ্রান্সিসকান ব্রাদারহুড নামে একটি ধর্মীয় সংঘ প্রতিষ্ঠা করেন যা দারিদ্র, বিনয় ও সহানুভূতির উপর ভিত্তি করে গঠিত। 1226 খ্রিস্টাব্দে এই সাধু মৃত্যুবরণ করেন। মৃত্যুর 2 বছর পর 1228 খ্রিস্টাব্দে তাকে পোপ গ্রেগরি সাধু হিসেবে ঘোষণা করেন। তার জীবনী থেকে বিশ্বজুড়ে মানুষ শিক্ষা নিয়েছে যে সেবা, দয়া ও বিনম্রতা কিভাবে মানুষের জীবনকে পবিত্র করে তুলতে পারে। আসুন এই সাধুর মধ্যস্থতায় আমাদের প্রত্যেকের জন্য সবিনয় মিনতি রাখি।
অতিরচিত মঙ্গল সমাচার, পাঁচ অধ্যায় 20-26 পদ। আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রি ও ফরিসিদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠাকে গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালে মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে, যে কেউ হত্যা করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের উপর রাগ করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। আর যে ভাইকে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞবেদিতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোন অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরই এসো তোমাদের নৈবেদ্য উৎসর্গ। যে তোমার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, তুমি আর দেরি না করে তোমাদের দুজনার আদালতে পৌঁছবার আগেই তার সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে নাও, নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীদের হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ কড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। প্রভুর বাণী।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। উপার্জনের তাগিদে মাদুর তৈরিতে আদুরি বেগমের ভাগ্য বদল। নারী উচ্চ শিক্ষিত বা নিরক্ষরী হোক না কেন, যখন সে স্বামীর সংসারে আসে তখন সে পরিবারকে টিকিয়ে রাখার জন্য স্বামীর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ইচ্ছায় অনেকেই কোন না কোনোভাবে অর্থ উপার্জন করার একটা তাগিদ অনুভব করে। ঠিক তেমনিভাবে আজ আমরা জানব এমন একজন নারীর কথা, যার জীবন যুদ্ধের শুরুটাই ছিল দিনমজুর হিসেবে, তবে কঠিন পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আদুরি বেগম। একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজের কাছে নিজেকে আজ পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। প্রাথমিক অবস্থায় তিনি পারিবারিক অভাব অনটন প্রচণ্ডভাবে অনুভব করতেন। আর্থিকভাবে সাহায্যের জন্য তিনি অনেকের কাছেই হাত পেতেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই নিজের উদ্যোগে কিছু করার জন্য নিজেকে তিনি তৈরি করেন মানসিকভাবে। এজন্য তিনি স্থানীয় রানীনগর উপজেলায় কাপড় তৈরির কারিগরের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে কাপড় তৈরি করতে হয়। এরপর প্রতিবেশীর সহায়তায় সহজ শর্তে মানবিক সাহায্য সংস্থা MSS থেকে কিছু ঋণ নেন। ঋণের অর্ধেক টাকা দিয়ে মাদুর তৈরির মেশিন কেনেন আর বাকি অর্ধেক দিয়ে শুরু করেন কাঁচামালের ব্যবসা। প্রথম বছরই মাদুরের ব্যবসায় লাভের মুখ দেখেন আদুরি। পরবর্তীতে সেই লাভের টাকায় MSS এর কর্মীদের পরামর্শে একটি গরুও ক্রয় করেন। এ থেকে আদুরি 35,000 টাকা লাভ করেন। লাভের কিছু অংশ দিয়ে নিজস্ব জমিতে একটি টিনের ঘরও তৈরি করেছেন তিনি। তার উপার্জনের এই 35,000 টাকাই জীবনের নতুন স্বপ্ন বুননের আরো কয়েক ধাপ তিনি এগিয়ে গিয়েছেন। তার এই উদ্যমতা জীবনে অর্থের সংকটকে পিছিয়ে ফেলে সাফল্যের চাবিকাঠিকে নিজের হাতে জয় করেছেন এই নারী।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন
আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ।
স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ।
সংলাপ আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সংলাপের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান পেতে পারি। যেই সমাজে আমরা রয়েছি বিভিন্ন ধর্মের মানুষ, সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন?
আন্তঃধর্মীয় সংলাপ বলতে মূলত আমি যেটা বুঝি যে আমাদের এই পৃথিবীতে আমরা অনেকগুলো ধর্মের অনুসারী, যদিও আমরা এক পৃথিবীর মানুষ কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধর্মের অনুসরণ করি। কখনো কখনো আমরা আমাদের এই ধর্মগুলো সম্পর্কে পারস্পরিক জানাশোনা বা নিজেদের মধ্যে কথাবার্তা বলার অভাবে আমরা অনেক সময় কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে যাই। তো এই সমস্যাগুলো যেন আমাদের সামনে না আসে, অর্থাৎ আমাদের মাঝে যেন কোনো প্রাচীর গড়ে না ওঠে, এই জন্য আমাদের এই ধর্মগুলোর লোকজন একত্রিত হয়ে কোনো একটা জায়গায় নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা, এটাকে মূলত আমি বুঝি আন্তঃধর্ম সংলাপ।
পারস্পরিক আলোচনার জন্য আমাদের একটি স্থান তৈরি করতে হয়। তাহলে এটার অনেক লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেগুলো কি কি হতে পারে?
লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর মধ্যে যেমন আমি এই শুরুতে যেটা বলেছি যে আমাদের এক পৃথিবীর মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে পরস্পর কিছু পার্থক্য রয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে কখনো কখনো দ্বন্দ্বের সৃষ্টি হয়, এইগুলো যেন না থাকে, এই জন্য মূলত আমাদের নিজেদের সংলাপের প্রয়োজন আছে। সংলাপের মাধ্যমে আমরা নিজেদের বুঝতে পারি, আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সমাধান করে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারি।
যে পরিবেশে আমরা এই একতা বা ঐক্য সৃষ্টি করব, এই এই ক্ষেত্র থেকে আমাদের ধর্মের সহনশীলতা বাড়াতে হয়। তাহলে ধর্মের সহনশীলতা বাড়ানোর জন্য আন্তঃধর্মীয় সংলাপ আমাদের কতটুকু সাহায্য করবে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে সহনশীলতা বাড়ানোর জন্য তো আমাদের সামনাসামনি বসতে হবে, এবং সামনাসামনি বসাটাই মূলত এই আন্তঃধর্মীয় সংলাপের মূল যে উদ্দেশ্যটি। তা আমরা পারস্পরিক আলোচনার যে ক্ষেত্র যেটা তৈরি করব, এটা যদি আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকে, অর্থাৎ আমরা পরস্পর প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে নিজেদের ধর্মের বিষয়টা গভীরভাবে বোঝা, নিজেকে বোঝার চেষ্টা করা, এবং যখন আমরা এটা নিজেরা নিজেদের ধর্মকে গভীরভাবে উপলব্ধি করতে পারবো, প্রত্যেকে যদি সেটা সম্ভব হয়, তাহলে আমরা দেখব যে ধর্ম আমাদেরকে পৃথক করে দেয়নি। কিন্তু আমরা দেখেছি যে আমরা দেখি যে পৃথিবীতে মানুষগুলো কেন যেন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আছে। তো এই ভাগ যেন না থাকে, এই দূরত্ব যেন না থাকে মানুষে মানুষে বা ধর্ম ধর্মে, যদিও ধর্ম আমাদেরকে আলাদা করে দেয়নি, আমরা নিজেরা যেন একটু আলাদা হয়ে গেছি। এই জন্য মূলত আমাদের নিজেদের মধ্যকার, অর্থাৎ মানুষ মানুষের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয় মাঝে মাঝে, এটা আমাদেরকে দূরীভূত করার জন্য মূলত একত্রিত হতে হয়, এবং সেই জন্যই মূলত এই সংলাপ আয়োজন প্রয়োজন বলে আমার মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে ধর্মের ভিত্তিতে হয়তো আমরা একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু আজকে হোক না আমাদের এই কথাটা যে দূরত্ব যতই হোক তবু আমরা কাছে থাকব সংলাপের মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। আর আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে এই সংলাপ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। Thank you.
বন্ধ ছিলাম আমি জগতের মনে, বন্ধ ছিলাম আমি জগতের মনে, তুমি এসে করলে দয়া, তুমি এসে করলে দয়া, পথে জল বইয়ে তোমার মত করে গড়ো আমার, পথে জল বইয়ে তোমার মত করে গড়ো আমার,
যোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, একুশ অধ্যায় ১৫ থেকে ১৯ পদ। পিতরকে দেওয়া হল খ্রিস্টমণ্ডলীর দায়িত্বভার। সেদিন তাদের ওই সকালের খাওয়াটা শেষ হওয়ার পর যীশু শিমন পিতরকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষ শাবকদের দেখাশোনা করো। তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের পালন করো। তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? যীশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন, তার জন্য পিতর দুঃখ পেলেন। তিনি এবার বলে উঠলেন, প্রভু, আপনি তো সবই জানেন, আপনি তো জানেন আমি আপনাকে সত্যিই ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের দেখাশোনা করো। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে, কিন্তু যখন তুমি বয়সী বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে, তখন অন্য একজন তোমার কোমরের বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই ছিল না। পিতর যে কোন ধরনের মৃত্যু বরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন, যীশু এই কথা বলেই তারই ইঙ্গিত দিলেন। তারপর তিনি পিতরকে বললেন, এখন তুমি শুধু আমায় অনুসরণ করো, প্রভুর বাড়ি।
মার্গ রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, চার অধ্যায় ২৬ থেকে ২৯ পদ। যিশু বলে চললেন, ঐশ্ব রাজ্য হল এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে। রাতে বা দিনে সে ঘুমক বা জেগে থাকুক, সে বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে। তবে তা কেমন করে হচ্ছে সে কেউ জানে না। মাটি তো আপনা থেকে প্রথমে চারা গাছ, তারপর শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে চলেছে। আর ফসল পেকে গেলে সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। প্রভুর বাণী।
বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। ১৯২০ খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন ২ বছর। তিনি লাঙ্গল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। ১৯২২ খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন, যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় ১ বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। ১৯২৬ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত, তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। ১৯২৬ খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি ১০ খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে ৮০০টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন। তিনি ১৯৩১ খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং ১৯৩৭ খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ১৯৩৫ খ্রিস্টাব্দে পাতালপুরি চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ১৯৩৮ খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তাঁর কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। ১৯৬০ খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং ২১ পদক পুরস্কার লাভ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণ ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
দীক্ষাগুরু জোহন প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান। মথি ৩ অধ্যায় ১ থেকে ৪ পদ। এক সময় যদিয়ার মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদরঝিলা গ্রামে। আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু। দাদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
থ্যাংক ইউ। আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা।
দাদা, আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন?
আমার এই পরিবারের ভূমিকাটা হলো, আমি একজন সরকারি চাকরি করি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। তার কারণ আমার ইচ্ছা ছিল যে সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তারে পড়ার জন্য, আমি তার জন্য আমি অনেক খাটাখাটি করছিলাম। পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে আছে এবং পলাশ রেলে একজন স্টেশন মাস্টার, আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে।
তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে, তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে, তাহলে এই তিনজনকে ভালো একটি পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল, তাহলে ওই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন?
আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানের পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম, অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম, হয়তো গরু পুষতাম, এইভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্যান্য লোকের জমি ভাগে করতাম, আদি করতাম, যে তার 50 আমার 50, এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্রাক্ট করতাম। এই যে এই এই সিজনে ধান রাতে রাত্রে পানি দিতে জমিতে যাইতে হতো, তারপরে এই আপনার 2-3 মাস কষ্ট করতে হতো, কষ্ট করার পরে যে ধান পায় সে ধান বেচা বিক্রি করার পরে ছেলে মেয়ের বেতন সব তো বাইরে থাকতো, পলাশ এবং পুষ্পতা দুজনে তো বাইরে, ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো, আর ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন, আবার স্কুলে যাওয়া আসা করতো। এর পিছনে আমার এটাই হলো যে গরু বছর হয়তো বাড়াতে পারলে, গায়ে গরু ছিল গাবি ছিল, এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম, তখন আমি অন্যান্য লোকের জমি যেমন এই যে কান্টাগুলা কিনলাম, এই আন্টাকানা জমিগুলা কিনছি কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরির শেষে আমার একটা ই হবে, যেমন নিজস্ব আবাদ করতে পারবো বাড়ির কাছে, এরকম আমার একটা ইচ্ছা ছিল। চাকরি রিটায়ার পরে আমি এগুলা করার আমার এখনো ইচ্ছা আছে।
তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন, আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত, তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এ পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে, আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে, আপনার সাথে বসবাস করছে, ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে?
আমার পরামর্শ ছিল যেটা আমার পরিবারকে দেখে, আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুরটা গ্রাম থেকে যেন আরো 5 ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দার কোঠা ধর্ম পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি, এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে। যে আমাদের আন্দারকোটা ডাইসিশনের এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, যে এটা এটা হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পড়লে আমার 3 ছেলে মেয়ে মাথা দাঁড়াইতে পারে নিজের পায়ে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন।
বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রচেষ্টায় তারা যতদূর যেতে পেরেছে একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি এখন তো ভালো লাগে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো, আবার জীবনযাত্রা ভালো হয়, ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে মেয়ে তারাও যেন একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে কেউ থাকতে পারে না, 2 ছেলে হইলে 2 দুই দিকে এক বাড়ি পরিবারে থাকলে 2 পরে অন্য মেয়ে আসলে তখন তাদের 2 দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয়। অতএব আমার চিন্তা ভাবনা আছে 2 ছেলেকে যেন আমি 2 একটা 2 প্রতিষ্ঠান করে দিতে পারি, মানে বাড়ি যেন করে দিতে পারে, যেন এর ভিতরে যেন কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল, যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণপ্রণে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। মাইকেল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে, দেখবে, শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, একটি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয়, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
যোহন ৬ অধ্যায় ২২ থেকে ২৪ পদ। খাদ্যের আশায় যিশুর খোঁজে। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল, তারপরের দিন তাদের খেয়াল হল যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় উঠেননি, শুধু তার শিষ্যেরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যিশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাপারনাহুম নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে।
চলছে আমের মরশুম। পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকর জাত রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় ৩০-৪০টি জনপ্রিয় আমের জাত পাওয়া যায়। তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে। কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কিষানভোগ, হিরসাপাত, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরি, কালীভোগ, কাঁচামিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, কেউই সাউই, গোলাপখাস, কেন্ট, সূর্যপুরি, পাহুতান, ত্রিফলা, হাড়ি ভাঙা, ছাতা পড়া, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী, রূপালী এবং আরো অনেক। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম, যার আবাদের আয়তন প্রায় ৮০.৯০ হেক্টর, যা মোট ফলের আবাদকৃত এলাকার ৪১%-এরও বেশি। রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা, যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ল্যাংড়া। মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম। এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য। এর পর আসে ফজলি। মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত। মালদা জেলার ফজলি ভারত জুড়ে নাম করেছে। এটি আকারে বড়, দেরিতে পাকে এবং রসালো। এর পর আসে আটি ল্যাংড়া, যা ল্যাংড়ার একটি উন্নত রূপ এবং এটি পাওয়া যায় মালদা ও মুর্শিদাবাদ জেলায়। এরপর উল্লেখ করতে হয় হিমসাগর আমের। উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার গর্ব। হিমসাগর পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত আম। সুগন্ধ ও রসালো স্বাদের জন্য এই আম অতি জনপ্রিয়। আম্রপালি, এটি হাইব্রিড জাত এবং সারা রাজ্যেই পাওয়া যায়। মল্লিকা, উচ্চ ফলনশীল জাত। সিন্দুরি, গাঢ় লালাভ রঙের জন্য এই আম পরিচিত। গোপালভোগ আম,
পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় উপলব্ধ। রত্না, নেহাল, সাবরিনা এই আমগুলো কিছু উন্নত মানের হাইব্রিড জাত। এরপর রয়েছে কালাপাহাড়, বিশেষ সুগন্ধযুক্ত এক ধরনের আম। তারপর উল্লেখ করতে হয় সরিখাস আমের, হুগলি জেলায় উপলব্ধ অত্যন্ত সুস্বাদু এই আম। বীরভূম জেলার দুবরাজপুরে এবং মালদা জেলায় জাপানের মিয়াজাকি আম ফলন হচ্ছে। একটি মিয়াজাকি আমের দাম 10,000 টাকা। উপরে গাঢ় লাল রঙের আস্তরণ, তার ওপর বেগুনি আভা, আমের রং দেখলেই চোখ ফেরানো দায়। ওই আমের বাজার দর প্রায় 2.5-3 লাখ টাকা কেজি প্রতি। এই আমকে জাপানে সূর্যের ডিম বলা হয়। সাধারণ আমের থেকে এই মিয়াজাকি আম 15 গুণ বেশি মিষ্টি হয়।
যখন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, 16:29-33, শিষ্যেরা তাকে বললে, এখন তো আপনি স্পষ্ট ভাষাতে কথা বলছেন, কোন রূপক ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার আপনার কোন প্রয়োজনই আর নেই। সেজন্য আমরা বিশ্বাস করছি যে আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন। উত্তরে যীশু বললেন, তোমরা কি এখন সত্যি বিশ্বাস করছ? দেখো, এমন সময় আসছে, আসলে তো সে সময় এসেই গেছে, যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। অবশ্য আমি কখনো একা থাকি না, পিতা তো আমার সঙ্গেই আছে। আমি তোমাদের এইসব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এ সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবু সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। প্রভুর বাণী।
মহামান্য পোপ চতুর্দশ লিও বলেন, প্রতিটি সুসমাচারের কথা আমাদের জীবনের মাটিতে বপন করা এক একটি বীজ। ঈশ্বর অপেক্ষা করেন না উত্তম মাটির জন্য, বরং তিনি তাঁর কথা অবাধে প্রেমের সাথে এবং উদারভাবে ছড়িয়ে দেন। এমনকি তা আমাদের সবচেয়ে ভঙ্গুর মুহূর্তগুলোতেও। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রভু যীশুর নীতিগর্ভ রূপক কাহিনীগুলো যদিও আমাদের রোজকার জীবন থেকে, তবুও তা আমাদের আরো গভীর সত্য অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানায়। এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে এমন এক একটি কথা তুলে ধরে যা আমাদের আহ্বান করে বাহ্যিক দিক বুঝতে নয়, বরং আমাদের কাছে এই কথা পৌঁছলে আমাদের হৃদয় কোথায় আছে তা সম্পর্কে বুঝতে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মিজানুর স্যার, প্রভাষক সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ। স্যার, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যেটার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মতামত, আমাদের যে পারস্পরিক মতামত রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আমরা করতে পারি এই সংলাপের মধ্য দিয়ে। তাহলে আপনার ক্ষেত্র থেকে, আপনি যেহেতু একজন প্রভাষক হিসেবে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষের সাথে আপনার ওঠা বসা আছে, তাহলে সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন?
ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি, সেটা হচ্ছে আমার কাছে আন্তঃধর্মীয় সংলাপটা এই পৃথিবীর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয়। কারণ পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখছি, সেটার পিছনে আন্তঃধর্মীয় সংলাপ না হওয়ার একটা বড় কারণ আছে। এটা একটা সমন্বয়বাদ। বাস্তবিক পক্ষে পৃথিবীতে নানা ধর্ম আছে, আধ্যাত্মিক মতবাদ যেগুলোর কথা বলছি, এর বাইরে গোষ্ঠীগত চেতনা, ঐতিহ্যগত চেতনা, এমনকি মানবিক চেতনা, এরা যদি পরস্পর পরস্পরের সাথে সমন্বয় করে তাহলেই একটা সুন্দর পৃথিবী রচিত হতে পারে, নির্মাণ হতে পারে, আমাদের ভেতরে যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দূর করতে পারে একমাত্র আন্তঃধর্মীয় সংলাপ, আমার কাছে সেটা মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আন্তঃধর্মীয় সংলাপটা আসলে কেমন। আর সেক্ষেত্র থেকে দেখা যায় যে যখন আমরা আন্তঃধর্মীয় সংলাপে বসি, সেখানে আমাদের ভাবের মতামতের আদান প্রদান বিষয়টা চলে আসে, আন্তরিকতা চলে আসে, এখানে একটা পরিবেশগত বিষয় চলে আসে। এর সাথে আরো একটি বিষয় জড়িত হয় যে আর্থ সামাজিক একটা বিষয়। তাহলে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন?
আন্তঃধর্মীয় সংলাপ আর্থসামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি যে আজকে আপনার সাথে কথা বলছি, এই রেডিওতে কথা বলছি, আজকে রাতে অক্সফামের রিপোর্ট যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রায় 100 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যাবে। এটা এই পৃথিবীর জন্য খুবই কঠিন বাস্তবতা। অথচ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে পৃথিবীতে 26 জন ব্যক্তি আছেন যারা 300 কোটি মানুষের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে এখানে একটা বিশাল বৈষম্য আছে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। তো একেবারেই যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা যদি খুব ভালো প্রপার ওয়েতে ব্যবহার করা হতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের একেবারে স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে ছোটবেলা থেকে স্কুলিং এমন পর্যায়ে হতে হবে যে মানুষের মানুষ বড় হবে চারপাশের সবাইকে নিয়ে, একা বড় হবে না।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বড় হতে হবে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে। যদিও ধর্ম আমাদের একটা মেইন বিষয়, ধর্মকে নিয়ে আমরা গড়ে উঠি, ধর্মকে আমরা ধারণ করি, প্রত্যেক ধর্মই আমাদের শিখায় শান্তি, ভালোবাসা, একতা। তাহলে আপনি আপনি যেহেতু একজন প্রভাষক, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যখন একটা ক্লাসরুমে শিক্ষা দেন, সে দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের সাথে যে আপনার সংলাপটা হয় সেখানে একটা আন্তঃধর্মীয় বিষয় চলে আসে, তাহলে ওই ছাত্রদের সাথে আপনার আদান প্রদানটা কেমন হয় সংলাপের দিক থেকে?
এটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমি যখন 8টার আগে ক্লাসে যাই তখন আমার কাছে দেব শিশু মনে হয় প্রতিটি শিশুকে, মানে প্রতিটি বাচ্চাকে, কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে যদি সেটা হয়। আমাদের স্কুল এন্ড কলেজের একটা বৈশিষ্ট্য এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য, ইউনিফর্ম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ওরা একই রকম পোশাক পরে আসে, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে, এটা আমাদের বোঝার কোন উপায় থাকে না। আমাদের উপায় থাকে না কে বৌদ্ধ কে খ্রিস্টান, আমরা এটা জানতেও চাই না। আবার গেট পর্যন্ত তার মা শীতে সিঁদুর পরে এসেছে কিনা, বা বোরকা পরে এসে দিয়ে গেছে কিনা, বা কে পায়ে হেঁটে এসেছে, কে পাজর গাড়িতে এসেছে, আমাদের ক্যাম্পাসে প্রবেশ করলে ওদের মধ্যে এই জিনিসটা থাকে না। অর্থাৎ ও ক্যাম্পাসে প্রবেশ করার মধ্য দিয়েই ও একটা এমন একটা ইউনিটিতে চলে আসে যেখানে মানুষ পরিচয়টা প্রধান হয়ে ওঠে। তখন আমরা একটা শান্তি অনুভব করি, আমরা ক্লাসে যাই, আমাদের কাছে সবাই সমান। আমরা যদি কেউ ম্যাথ পড়াই, কেউ বায়োলজি পড়াই, কেউ বাংলা পড়াই, যাই পড়ে না কেন, আমাদের মধ্যে কোনো মানে চোখের দিক দিয়ে কোনো বৈষম্য তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মের একটা বিশাল মানে পজিটিভ বিষয়। এটা শুধু বাংলাদেশে নাই, পৃথিবীর বিভিন্ন দেশেই অন্তত কলেজ পর্যায় পর্যন্ত এইগুলো আছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত।
স্কুলের খুব সুন্দর একটি দিক আপনি সামগ্রিক ভাবে তুলে ধরেছেন, ইউনিফর্ম থেকে শুরু করে আমার আপনার মুখ কি বলে, আপনার চোখ কি বলে, সেটা একটা সার্বজনীন একটা দিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং আমাদের এই অঙ্গভঙ্গি, একজন শিক্ষক হিসেবে আপনার যে অঙ্গভঙ্গি, আপনার কথা বলার যে ধরন, সমস্ত কিছু মিলেই সে যে ধর্মেরই ছাত্র হোক না কেন, সুন্দর একটা বিষয় আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন, সুন্দর একটা পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন, সেটা হচ্ছে আন্তঃধর্মীয় সংলাপ। তাহলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আন্তঃধর্মীয় সংলাপ শুধু আমি আর তুমি নয়, আন্তঃধর্মীয় সংলাপ আমরা সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলব, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব, সুন্দর একজন ভালো মনের মানুষ হওয়ার প্রয়াস আপনারা যেভাবে গড়ে তুলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ।
লাউদাতো সি এর দশম বার্ষিকী উদযাপনে পোপ লিও চতুর্দশ একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাধারণ বাড়ির অর্থাৎ এই পৃথিবীর যত্নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সম্বোধন করেন। আসন্ন জাতিসংঘের সম্মেলন COP30 আগে তাদের সিনোডাল বিচক্ষণতাকে তিনি এইভাবে উৎসাহিত করেন। রিও ডি জেনেরোর পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি পৌঁছে দেন, যেখানে তিনি পরিবেশগত প্রতিফলনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রশংসা করেন। তিনি বিশ্ব শান্তি দিবসের জন্য তাঁর সাম্প্রতিক বার্তায় জনসাধারণের ঋণ এবং পরিবেশগত ঋণের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়টির ওপর জোর দেন। পোপ লিও চতুর্দশ বলেন, এই জয়ন্তী বছর আশার বছর, তরুণদের বিশ্বাস এবং আশাবাদের সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য আমন্ত্রণ জানাই। বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় পোপ তাদের সেতু নির্মাতা হিসেবে তাদের ভূমিকার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন। তিনি আমেরিকা এবং আইবেরিয়ান উপদ্বীপের মধ্যে একীকরণ গড়ে তোলার এবং পরিবেশগত, সামাজিক এবং ন্যায় বিচারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ তাঁর বার্তাটি শেষ করেন, সকল অংশগ্রহণকারীদের তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং তাদের ঐক্য সৃষ্টির যত্ন এবং বিশ্বব্যাপী সংহতির চেতনায় সেতু নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করে। Thank you.
শাশ্বত জীবন লাভের বিশেষ পথ। লোক ১৮ অধ্যায় ১৮ থেকে ২৩ পদ। একজন সমাজ নেতা তখন যিশুকে জিজ্ঞেস করলেন, শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদ্গুরু? যিশু উত্তর দিলেন, আপনি আমাকে সৎ বলছেন কেন? একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। ঐশ আজ্ঞাগুলি আপনার তো জানাই আছে, তুমি ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে। সেই সমাজ নেতা তখন বললেন, এইসব আজ্ঞা আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি। এই কথা শুনে যিশু তাকে বললেন, শুধু একটি বিষয়ে এখনো আপনার কিছু করতে বাকি আছে। আপনার যা কিছু আছে সবই বিক্রি করে দিন, আর সেই টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দিন, তাহলে স্বর্গে আপনার জন্য মহাসম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে আসুন আর আমার সঙ্গে সঙ্গে চলুন। এই কথা শুনে ওই সমাজ নেতার মনটা বিষাদে ভরে গেল, কেননা তিনি ছিলেন খুবই ধনী মানুষ।
নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের ফাদার সুনীল দানিয়েল রোজারিও। বরিশাল ক্যাথলিক ডায়োসিসে উদযাপিত হল লাউদাতো সি দিবস। বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল HSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। জুবিলির মহাখ্রিস্টজাগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হল টালিগঞ্জ কুইন অফ পিস চার্চে।
রেডিও ভেরিটাস এশিয়া, দ্য ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ অ্যান্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share.
এবার সংবাদ বিস্তারিত। বিগত ৫ জুন চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মণ্ডলীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফাদার সুনীল দানিয়েল রোজারিও। বাংলাদেশ সময় দুপুর ১:৪০ রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে বেশ কিছু বছর তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। ফাদার দানিয়েল ছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের প্রাক্তন প্রযোজক ও খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক। তিনি দীর্ঘ দিন ধরে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগ ও সাপ্তাহিক প্রতিবেশীতে কাজ করেছেন। এছাড়াও তিনি বগুড়াতে রাজশাহী ধর্মপ্রদেশের অনলাইন রেডিও জ্যোতির পরিচালকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রেডিও ভেরিটাস এশিয়ার দেশ বিদেশ থেকে অগণিত শ্রোতা এবং ওনার পরিচিত মানুষজন গভীর শোক জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রয়াত ফাদার সুনীল দানিয়েল রোজারিওর জন্ম ৮ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে বর্ণি ধর্মপল্লী পার্বণী গ্রামে। তিনি ৪ জানুয়ারি ১৯৮১ খ্রিস্টাব্দে যাজক পদে অভিষিক্ত হন। গত ৪ জুন বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের আয়োজনে বিশপস হাউস হলরুমে আন্তঃমণ্ডলিকভাবে লাউদাতো সি দিবস পালন করা হয়। এই দিবসের মূল সুর ছিল ধরিত্রীর জন্য আশা জাগানো। এতে ক্যাথলিক ডায়োসিসের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৬০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। পৃথিবীর প্রতি যত্নবান হওয়ার বিষয় পোপ ফ্রান্সিসের যুগান্তকারী বিশেষ পত্র লাউদাতো সি প্রকাশের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার লাজারুস গোমেজ এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের সমন্বয়কারী ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ বলেন, লাউদাতো সি দিবস উদযাপনের মূল কারণ হল জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্যাথলিক সংহতির একটি মুহূর্ত। গত 4 জুন বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল HSC পরীক্ষার্থীদের বিদায় আশীর্বাদ ও মঙ্গলানুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল্লাহ ফেরদৌস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত এবং সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস কস্তা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর ফাদার তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেন্ট জোসেফের অগ্রযাত্রা এবং তিনি বিদায়ী শিক্ষার্থীদের আহ্বান করেন যেন সবাই মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠে প্রতিষ্ঠানের যে মূল মন্ত্র শিখ ও সেবা কর তার সফল বাস্তবায়ন ঘটাতে পারে। এছাড়াও নিমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপরে একাদশ শ্রেণী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের পর সকল শিক্ষার্থীদের মাথায় হাত রেখে আশীর্বাদ প্রদান করা হয়। গত 1 জুন টালিগঞ্জ কুইন অফ পিস চার্চে জুবিলি 2025-এর মহা খ্রিস্টজাগ উদযাপিত হল। কলকাতা আর্চডায়োসিসের নির্ধারিত জুবিলি দিবস পালনের সূচি অনুসারে এই মহা খ্রিস্টজাগের আয়োজন করা হয়। ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তগণ বিপুল উৎসাহ নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। বাংলা ও হিন্দি ভাষায় যৌথভাবে খ্রিস্টজাগ উদযাপন করা হয়। শোভাযাত্রা নৃত্যের মাধ্যমে সকাল 7:30 খ্রিস্টজাগ শুরু হয়। পৌরোহিত্য করেন পাল পুরোহিত ফাদার জোসেফ নায়েক ও সহযোগিতা করেন সহকারী পাল পুরোহিত প্রশান্ত কুল্লু। খ্রিস্টজাগের শেষে ওপরে স্কুল হলে একটি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত পোপ লিও চতুর্দশের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর ধর্মপল্লীর বিভিন্ন শাখা ও বিশেষভাবে তরুণ তরুণীরা বিপুল উদ্দীপনায় মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করতে থাকেন। যুবকদের উৎসাহ দিতে পাল পুরোহিতকে দেখা যায় অনুষ্ঠানে অংশ নিতে, যা ছিল বিরল দৃষ্টান্ত। আর এর সাথেই শেষ হল আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার। বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনা অনুষ্ঠানে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা। আজ এই চেতনার আসরে ঠিক সরাসরি খাওয়া নিয়ে কথা নয়, তবে বিষয়টি খাওয়ার প্রসঙ্গেই। আমাদের অনেকের বাড়িতেই, মানে বেশিরভাগ বাড়িতেই সকালে বা সন্ধে দুধ আসে। দুধ নানা কারণে আসে, চা খাওয়ার জন্য আসে, দুধ এমনি খাওয়ার জন্য আসে। আর সেই দুধ ফোটাতে হয়। অনেক সময় এই দুধ ফোটানো যখন হচ্ছে, তখন আমরা দেখি যে কিরকম দুধটা কেটে কেটে যাচ্ছে, অর্থাৎ একটা ছানা কাটা ভাব হচ্ছে। এখন কথা হলো যে দুধ কাটে কেন, আসুন আজ এই প্রসঙ্গে আমরা আলোচনা করি। যখন দুধ আমরা কিনে নিয়ে এসে বাড়িতে ফোটাতে থাকি আর দুধটা কেটে যায়, অর্থাৎ ওরকম ছানা ছানা ভাব এসে যায়, তখন দেখলে মনে হয় যে ক্যালসিয়াম ল্যাকটেট বা লেবুর রস দুধে ফেলা হয়েছে আর তার থেকেই যেন ছানা হয়ে গেল। এখন কথা হলো যে দুধ কেটে যায় কেন। দহন করা দুধে নানা রকম জীবাণু আসতে পারে আর এই জীবাণুর মাত্রা বাড়তেও পারে। যদি তাপ দিয়ে দুধকে পরিশোধিত করি তাহলে দুধ নষ্ট হয় না বা কেটে যায় না, কারণ জীবাণুগুলো ওই তাপে মারা যায়। আর যদি দুধ আমরা তাপে পরিশোধিত না করি তাহলে দুধে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে জীবাণুর সংখ্যাও বাড়তে থাকে। আসলে সব জীবাণুর কাজ হলো অ্যাসিড তৈরি করা। অ্যাসিড তৈরি যেসব জীবাণুর কাজ, তারা দুধে অ্যাসিডের পরিমাণ বাড়াতে থাকে। দুধ কাটিয়ে যে ছানা তৈরি হয় তা ক্যাজিনোজেন নামে একটি প্রোটিন। দুধে থাকে ক্যালসিয়াম, ক্যাজিনোজেন থাকে ক্যালসিয়ামের যৌগ হিসেবে। দুধে অ্যাসিড বেড়ে যাওয়া অবস্থায় তাপ দিলে ক্যালসিয়ামের যৌগটা ভেঙে যায় আর তার ফলস্বরূপ আমরা যা দেখি তা হচ্ছে ওই ছানা কেটে যায়। আর একদম শেষে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে দুধে তাপ না দিলেও দুধ কেন কেটে যায়। এর সোজা উত্তর হল দুধে অ্যাসিডের পরিমাণ আছে বা অনেক বেশি হয়ে গেছে, তার জন্যই দুধটা কেটে গেছে। তাই আমাদের যেটা করতে হবে, দুধ আমরা বাড়িতে এনে যত তাড়াতাড়ি সম্ভব যেন ফুটিয়ে নেই, তাহলেই দুধ ছানা কাটবে না, দুধ ভালো থাকবে। বন্ধুরা, আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের নিজেদের জীবনে যদি এই প্রসঙ্গে কিছু বলার থাকে, সেই কথাগুলো আপনারা এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন। আর অনুষ্ঠানটি দেখার পর অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখে শুনতে পারেন। বন্ধুরা, আজ এই চেতনার আসর থেকে তাহলে এখানেই বিদায় নিলাম। নমস্কার।
বন্ধুরা, মহজীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব সাধু ফ্রান্সিস অ্যাসিসির জীবন কথা। সাধু ফ্রান্সিস অ্যাসিসি, যিনি খুব সম্ভবত 1181 বা 1182 খ্রিস্টাব্দের দিকে ইতালিতে 3 অক্টোবর জন্মগ্রহণ করেন, তার জীবন ও কর্মে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন একজন ইতালীয় ক্যাথলিক সাধু, যিনি খ্রিস্টান ধর্মে দারিদ্র্য ও বিনয়কে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এক ধনী ব্যবসায়ীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন, তবে যৌবনে তিনি ঐশ্বর্য ও আরামের জীবন ত্যাগ করে ঈশ্বরের সেবায় আত্মনিয়োগ করেন। একদিন গির্জায় প্রার্থনার সময় তিনি অনুভব করেন যে যিশু তাকে বললেন, আমার গির্জাগুলো পুনর্নির্মাণ করো। এই আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের সব সম্পদ গরিবদের দান করে দেন এবং একেবারে দরিদ্রভাবে জীবন যাপন করেন। তবে তার মহৎ কাজগুলো ছিল দারিদ্র ও সেবা। ফ্রান্সিস নিজেই গরিবদের সেবা করতেন ও তাদের পাশেই থাকতেন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের প্রকৃত সেবা হল মানুষের সেবা। প্রকৃতির প্রতি তার ভালোবাসা ছিল অপরিমেয়। তিনি পশু পাখি ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন। অনেকেই তাকে প্রকৃতির সাধু বলে অভিহিত করেছেন। তিনি ফ্রান্সিসকান ব্রাদারহুড নামে একটি ধর্মীয় সংঘ প্রতিষ্ঠা করেন যা দারিদ্র, বিনয় ও সহানুভূতির উপর ভিত্তি করে গঠিত। 1226 খ্রিস্টাব্দে এই সাধু মৃত্যুবরণ করেন। মৃত্যুর 2 বছর পর 1228 খ্রিস্টাব্দে তাকে পোপ গ্রেগরি সাধু হিসেবে ঘোষণা করেন। তার জীবনী থেকে বিশ্বজুড়ে মানুষ শিক্ষা নিয়েছে যে সেবা, দয়া ও বিনম্রতা কিভাবে মানুষের জীবনকে পবিত্র করে তুলতে পারে। আসুন এই সাধুর মধ্যস্থতায় আমাদের প্রত্যেকের জন্য সবিনয় মিনতি রাখি।
পুঁথি রচিত মঙ্গল সমাচার, পাঁচ অধ্যায়, 20-26 পদ। আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসিদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠাকে গভীরতর না হয় তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালে মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে, যে কেউ হত্যা করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের উপর রাগ করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। আর যে ভাইকে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞবেদিতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোন অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরই এসো তোমার এই নৈবেদ্য উৎসর্গ। যে তোমার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তুমি আর দেরি না করে তোমাদের দুজনার আদালতে পৌঁছবার আগেই তার সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে নাও, নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীদের হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ করিটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে প্রভুর বাণী।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। উপার্জনের তাগিদে মাদুর তৈরিতে আদুরি বেগমের ভাগ্য বদল। নারী উচ্চ শিক্ষিত বা নিরক্ষরই হোক না কেন, যখন সে স্বামীর সংসারে আসে তখন সে পরিবারকে টিকিয়ে রাখার জন্য স্বামীর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ইচ্ছায় অনেকেই কোন না কোনোভাবে অর্থ উপার্জন করার একটা তাগিদ অনুভব করে। ঠিক তেমনিভাবে আজ আমরা জানব এমন একজন নারীর কথা, যার জীবন যুদ্ধের শুরুটাই ছিল দিনমজুর হিসেবে, তবে কঠিন পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আদুরি বেগম। একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজের কাছে নিজেকে আজ পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। প্রাথমিক অবস্থায় তিনি পারিবারিক অভাব অনটন প্রচণ্ডভাবে অনুভব করতেন। আর্থিকভাবে সাহায্যের জন্য তিনি অনেকের কাছেই হাত পেতেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই নিজের উদ্যোগে কিছু করার জন্য নিজেকে তিনি তৈরি করেন মানসিকভাবে। এজন্য তিনি স্থানীয় রানীনগর উপজেলায় কাপড় তৈরির কারিগরের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে কাপড় তৈরি করতে হয়। এরপর প্রতিবেশীর সহায়তায় সহজ শর্তে মানবিক সাহায্য সংস্থা MSS থেকে কিছু ঋণ নেন। ঋণের অর্ধেক টাকা দিয়ে মাদুর তৈরির মেশিন কেনেন আর বাকি অর্ধেক দিয়ে শুরু করেন কাঁচামালের ব্যবসা। প্রথম বছরই মাদুরের ব্যবসায় লাভের মুখ দেখেন আদুরি। পরবর্তীতে সে লাভের টাকায় MSS এর কর্মীদের পরামর্শে একটি গরুও ক্রয় করেন। এ থেকে আদুরি 35,000 টাকা লাভ করেন। লাভের কিছু অংশ দিয়ে নিজস্ব জমিতে একটি টিনের ঘরও তৈরি করেছেন তিনি। তার উপার্জনের এই 35,000 টাকাই জীবনের নতুন স্বপ্ন বুননের আরো কয়েক ধাপ তিনি এগিয়ে গিয়েছেন। তার এই উদ্যমতা জীবনে অর্থের সংকটকে পিছিয়ে ফেলে সাফল্যের চাবিকাঠিকে নিজের হাতে জয় করেছেন এই নারী।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন
আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ।
স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ।
সংলাপ আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সংলাপের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান পেতে পারি। যে সমাজে আমরা রয়েছি বিভিন্ন ধর্মের মানুষ, সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বুঝছেন?
আন্তঃধর্মীয় সংলাপ বলতে মূলত আমি যেটা বুঝি যে আমাদের এই পৃথিবীতে আমরা অনেকগুলো ধর্মের অনুসারী, যদিও আমরা এক পৃথিবীর মানুষ কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধর্মের অনুসরণ করি। কখনো কখনো আমরা আমাদের এই ধর্মগুলো সম্পর্কে পারস্পরিক জানাশোনা বা নিজেদের মধ্যে কথাবার্তা বলার অভাবে আমরা অনেক সময় কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে যাই। তো এই সমস্যাগুলো যেন আমাদের সামনে না আসে, অর্থাৎ আমাদের মাঝে যেন কোনো প্রাচীর গড়ে না ওঠে, এই জন্য আমাদের এই ধর্মগুলোর লোকজন একত্রিত হয়ে কোনো একটা জায়গায় নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা, এটাকে মূলত আমি বুঝি আন্তঃধর্ম সংলাপ।
পারস্পরিক আলোচনার জন্য আমাদের একটি স্থান তৈরি করতে হয়। তাহলে এটার অনেক লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেগুলো কি কি হতে পারে?
লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর মধ্যে যেমন আমি এই শুরুতে যেটা বলেছি যে আমাদের এক পৃথিবীর মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে পরস্পর কিছু পার্থক্য রয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে কখনো কখনো দ্বন্দ্বের সৃষ্টি হয়, এইগুলো যেন না থাকে, এই জন্য মূলত আমাদের নিজেদের সংলাপের প্রয়োজন আছে। সংলাপের মাধ্যমে আমরা নিজেদের বুঝতে পারি, আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সমাধান করে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারি।
যে পরিবেশে আমরা এই একতা বা ঐক্য সৃষ্টি করব, এই এই ক্ষেত্র থেকে আমাদের ধর্মের সহনশীলতা বাড়াতে হয়। তাহলে ধর্মের সহনশীলতা বাড়ানোর জন্য আন্তঃধর্মীয় সংলাপ আমাদের কতটুকু সাহায্য করবে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে সহনশীলতা বাড়ানোর জন্য তো আমাদের সামনাসামনি বসতে হবে, এবং সামনাসামনি বসাটাই মূলত এই আন্তঃধর্মীয় সংলাপের মূল যে উদ্দেশ্যটি। তো আমরা পারস্পরিক আলোচনার যে ক্ষেত্র যেটা তৈরি করব, এটা যদি আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকে, অর্থাৎ আমরা পরস্পর প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে নিজেদের ধর্মের বিষয়টা গভীরভাবে বোঝা, নিজেকে বোঝার চেষ্টা করা, এবং যখন আমরা এটা নিজেরা নিজেদের ধর্মকে গভীরভাবে উপলব্ধি করতে পারবো, প্রত্যেকে যদি সেটা সম্ভব হয়, তাহলে আমরা দেখব যে ধর্ম আমাদেরকে পৃথক করে দেয়। কিন্তু আমরা দেখেছি যে আমরা দেখি যে পৃথিবীতে মানুষগুলো কেন যেন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আছে। তো এই ভাগ যেন না থাকে, এই দূরত্ব যেন না থাকে মানুষে মানুষে বা ধর্ম ধর্মে, যদিও ধর্ম আমাদেরকে আলাদা করে দেয়নি, আমরা নিজেরা যেন একটু আলাদা হয়ে গেছি। এই জন্য মূলত আমাদের নিজেদের মধ্যকার, অর্থাৎ মানুষ মানুষের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয় মাঝে মাঝে, এটা আমাদেরকে দূরীভূত করার জন্য মূলত একত্রিত হতে হয়, এবং সেই জন্যই মূলত এই সংলাপ আয়োজন প্রয়োজন বলে আমার মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে ধর্মের ভিত্তিতে হয়তো আমরা একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু আজকে হোক না আমাদের এই কথাটা যে দূরত্ব যতই হোক তবু আমরা কাছে থাকবো সংলাপের মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। আর আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে এই সংলাপ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
যখন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ একুশ অধ্যায় ১৫ থেকে ১৯ পদ পিতরকে দেওয়া হল কৃষ্ণমণ্ডলীর দায়িত্বভার। সেদিন তাদের ওই সকালের খাওয়াটা শেষ হওয়ার পর যীশু শিমন পিতরকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষশাবকদের দেখাশোনা করো। তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের পালন করো। তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? যীশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন, তার জন্য পিতর দুঃখ পেলেন। তিনি এবার বলে উঠলেন, প্রভু, আপনি তো সবই জানেন, আপনি তো জানেন আমি আপনাকে সত্যিই ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের দেখাশোনা করো। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে, কিন্তু যখন তুমি বয়সী বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে, তখন অন্য একজন তোমার কোমরের বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই ছিল না। পিতর যে কোন ধরনের মৃত্যু বরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন, যীশু এই কথা বলেই তারই ইঙ্গিত দিলেন। তারপর তিনি পিতরকে বললেন, এখন তুমি শুধু আমায় অনুসরণ করো। প্রভুর বাণী।
Thank you.
মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, চার অধ্যায় ২৬ থেকে ২৯ পদ। যিশু বলে চললেন, ঐশ রাজ্য হল এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে। রাতে বা দিনে সে ঘুমক বা জেগে থাকুক, সে বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে। তবে তা কেমন করে হচ্ছে সে কেউ জানে না। মাটি তো আপনা থেকে প্রথমে চারা গাছ, তারপর শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে চলেছে। আর ফসল পেকে গেলে সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। প্রভুর বাণী।
বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। ১৯২০ খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন ২ বছর। তিনি লাঙ্গল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। ১৯২২ খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন, যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় এক বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। ১৯২৬ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত, তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। ১৯২৬ খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি ১০ খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে ৮০০টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয় করেন। তিনি ১৯৩১ খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং ১৯৩৭ খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ১৯৩৫ খ্রিস্টাব্দে পাতালপুরী চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ১৯৩৮ খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তাঁর কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। ১৯৬০ খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং ২১ পদক পুরস্কার লাভ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণ ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
দীক্ষাগুরু জোহন প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান। মথি ৩ অধ্যায় ১ থেকে ৪ পদ। একসময় যদিয়ার মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়েই তো প্রবক্তা ইশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদরঝিলা গ্রামে। আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু দাদা। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা।
দাদা, আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন?
আমার এই পরিবারের ভূমিকাটা হলো, আমি একজন সরকারি চাকরি করি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। তার কারণ আমার ইচ্ছা ছিল যে সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তারে পড়ার জন্য, আমি তার জন্য আমি অনেক খাটাখাটি করছিলাম। পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে আছে এবং পলাশ রেলে একজন স্টেশন মাস্টার, আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে।
তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে, তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে, তাহলে এই তিনজনকে ভালো একটি পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল, তাহলে ওই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন?
আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানের পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম, অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম, হয়তো গরু পুষতাম, এইভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্যান্য লোকের জমি ভাগে করতাম, আদি করতাম, যে তার 50 আমার 50, এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্রাক্ট করতাম। এই যে এই এই সিজনে ধান রাতে রাত্রে পানি দিতে জমিতে যাইতে হতো, তারপরে এই আপনার 2-3 মাস কষ্ট করতে হতো, কষ্ট করার পরে যে ধান পাই সে ধান বেচা বিক্রি করার পরে ছেলে মেয়ের বেতন সব তো বাইরে থাকতো, পলাশ এবং পুষ্পটা দুজনে তো বাইরে, ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো। ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন, রাধাবাড়ি স্কুলে যাওয়া আসা করতো। এর পিছনে আবার এটাই হলো যে গরু বাছুর হয়তো বাড়াতে পারলে, গায়ে গরু ছিল গাভী ছিল, এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম, তখন আমি অন্যান্য লোকের জমি যেমন এই যে কান্টাগুলা কিনলাম, এই আন্টাকানা জমিগুলা কিনছি কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরি শেষে আমার একটা ই হবে, যেমন নিজস্ব আবাদ করতে পারবো বাড়ির কাছে, এরকম আমার একটা ইচ্ছা ছিল। চাকরি রিটায়ার পরে আমি এগুলো করার আমার এখনো ইচ্ছা আছে।
তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন, আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত, তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এ পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে, আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে, আপনার সাথে বসবাস করছে, ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে?
আমার পরামর্শ ছিল যে আমার পরিবারকে দেখে, আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুরিয়া গ্রাম থেকে যেন আরো 5 ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দার কোঠা ধর্ম পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি, এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে। যে আমাদের আন্দারকোটা ডাইসিজানের এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, যে এটা এটা হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পল্লীতে আমার 3 ছেলে মেয়ে মাথায় দাঁড়াইতে পারে নিজের পায়ে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন।
বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রচেষ্টায় তারা যতদূর যেতে পেরেছে, একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি এখন তো ভালো লাগে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো, আবার জীবনযাত্রা ভালো হয়, ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে মেয়ে তারাও যেন একটু ভালো প্রচেষ্টা নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে থেকেও থাকতে পারে না, 2 ছেলে হলে 2 এক বাড়ি পরিবারে থাকলে 2 পরে অন্য মেয়ে আসলে তখন তাদের 2 দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয়। অথবা আমার চিন্তা ভাবনা আছে 2 ছেলেকে যেন আমি 2 একটা 2 প্রতিষ্ঠান করে দিতে পারি, মানে বাড়ি যেটা করে দিতে পারে, যেন এর ভিতরে যেন কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল, যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে, তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণপ্রণে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। মাইকেল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে, দেখবে, শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, একটি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয়, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
যোহন ৬ অধ্যায় ২২ থেকে ২৪ পদ। খাদ্যের আশায় যিশুর খোঁজে। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল, তারপরের দিন তাদের খেয়াল হল যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় উঠেননি, শুধু তার শিষ্যরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যিশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাপারনাহুম নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে।
চলছে আমের মরশুম। পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকর জাত রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় ৩০-৪০টি জনপ্রিয় আমের জাত পাওয়া যায়। তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে। কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কিষানভোগ, ক্ষীরসাপাত, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, কেউই সাউই, গোলাপখাস, কেন্ট, সূর্যপুরী, পাহুতান, ত্রিফলা, হাড়ি ভাঙা, ছাতা পড়া, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী, রূপালি এবং আরো অনেক। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম, যার আবাদের আয়তন প্রায় ৮০.৯০ হেক্টর, যা মোট ফলে আবাদকৃত এলাকার ৪১% বেশি। রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা, যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ল্যাংড়া। মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম। এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য। এর পর আসে ফজলি। মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত। মালদা জেলার ফজলি ভারত জুড়ে নাম করেছে। এটি আকারে বড়, দেরিতে পাকে এবং রসালো। এর পর আসে আটি ল্যাংড়া, যা ল্যাংড়ার একটি উন্নত রূপ এবং এটি পাওয়া যায় মালদা ও মুর্শিদাবাদ জেলায়। এরপর উল্লেখ করতে হয় হিমসাগর আমের। উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার গর্ব। হিমসাগর পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত আম। সুগন্ধ ও রসালো স্বাদের জন্য এই আম অতি জনপ্রিয়। আম্রপালি, এটি হাইব্রিড জাত এবং সারা রাজ্যেই পাওয়া যায়। মল্লিকা, উচ্চ ফলনশীল জাত। সিন্দুরি, গাঢ় লালাভ রঙের জন্য এই আম পরিচিত। গোপালভোগ আম,
পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় উপলব্ধ। রত্না, নেহাল, সাবরিনা, এই আমগুলো কিছু উন্নত মানের হাইব্রিড জাত। এরপর রয়েছে কালাপাহাড়, বিশেষ সুগন্ধযুক্ত এক ধরনের আম। তারপর উল্লেখ করতে হয় সরিখাস আমের, হুগলি জেলায় উপলব্ধ অত্যন্ত সুস্বাদু এই আম। বীরভূম জেলার দুবরাজপুরে এবং মালদা জেলায় জাপানের মিয়াজাকি আম ফলন হচ্ছে। একটি মিয়াজাকি আমের দাম 10,000 টাকা, উপরে গাঢ় লাল রঙের আস্তরণ, তার ওপর বেগুনি আভা, আমের রং দেখলেই চোখ ফেরানো দায়। ওই আমের বাজার দর প্রায় 2.5-3 লাখ টাকা কেজি প্রতি। এই আমকে জাপানে সূর্যের ডিম বলা হয়। সাধারণ আমের থেকে এই মিয়াজাকি আম 15 গুণ বেশি মিষ্টি হয়।
যখন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, 16:29-33, শিষ্যেরা তাকে বললে, এখন তো আপনি স্পষ্ট ভাষাতে কথা বলছেন, কোন রূপক ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার আপনার কোন প্রয়োজনই আর নেই। সেজন্য আমরা বিশ্বাস করছি যে আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন। উত্তরে যিশু বললেন, তোমরা কি এখন সত্যি বিশ্বাস করছ? দেখো, এমন সময় আসছে, আসলে তো সে সময় এসেই গেছে, যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। অবশ্য আমি কখনো একা থাকি না, পিতা তো আমার সঙ্গেই আছে। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এ সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবু সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। প্রভুর বাণী।
মহামান্য পোপ চতুর্দশ লিও বলেন, প্রতিটি সুসমাচারের কথা আমাদের জীবনের মাটিতে বপন করা এক একটি বীজ। ঈশ্বর অপেক্ষা করেন না উত্তম মাটির জন্য, বরং তিনি তাঁর কথা অবাধে প্রেমের সাথে এবং উদারভাবে ছড়িয়ে দেন। এমনকি তা আমাদের সবচেয়ে ভঙ্গুর মুহূর্তগুলোতেও তিনি স্মরণ করিয়ে দেন যে প্রভু যিশুর নীতিগর্ভ রূপক কাহিনীগুলো যদিও আমাদের রোজকার জীবন থেকে, তবুও তা আমাদের আরো গভীর সত্য অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানায়। এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে এমন এক একটি কথা তুলে ধরে যা আমাদের আহ্বান করে বাহ্যিক দিক বুঝতে নয়, বরং আমাদের কাছে এই কথা পৌঁছলে আমাদের হৃদয় কোথায় আছে তা সম্পর্কে বুঝতে।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মিজানুর স্যার, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ। স্যার, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যেটার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মতামত, আমাদের যে পারস্পরিক মতামত রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আমরা করতে পারি এই সংলাপের মধ্য দিয়ে। তাহলে আপনার ক্ষেত্র থেকে, আপনি যেহেতু একজন প্রভাষক হিসেবে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষের সাথে আপনার ওঠা বসা আছে, তাহলে সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন?
ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি, সেটা হচ্ছে আমার কাছে আন্তঃধর্মীয় সংলাপটা এই পৃথিবীর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয়। কারণ পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখছি, সেটার পিছনে আন্তঃধর্মীয় সংলাপ না হওয়ার একটা বড় কারণ আছে। এটা একটা সমন্বয়বাদ। বাস্তবিক পক্ষে পৃথিবীতে নানা ধর্ম আছে, আধ্যাত্মিক মতবাদ যেগুলোর কথা বলছি, এর বাইরে গোষ্ঠীগত চেতনা, ঐতিহ্যগত চেতনা, এমনকি মানবিক চেতনা, এরা যদি পরস্পর পরস্পরের সাথে সমন্বয় করে তাহলেই একটা সুন্দর পৃথিবী রচিত হতে পারে, নির্মাণ হতে পারে, আমাদের ভেতরে যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দূর করতে পারে একমাত্র আন্তঃধর্মীয় সংলাপ। আমার কাছে এটা মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আন্তঃধর্মীয় সংলাপটা আসলে কেমন। আর সেক্ষেত্র থেকে দেখা যায় যে যখন আমরা আন্তঃধর্মীয় সংলাপে বসি, সেখানে আমাদের ভাবের মতামতের আদান প্রদান বিষয়টা চলে আসে, আন্তরিকতা চলে আসে, এখানে একটা পরিবেশগত বিষয় চলে আসে। এর সাথে আরো একটি বিষয় জড়িত হয় যে আর্থ সামাজিক একটা বিষয়। তাহলে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন?
আন্তঃধর্মীয় সংলাপ আর্থ সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি যে আজকে আপনার সাথে কথা বলছি, এই রেডিওতে কথা বলছি, আজকে রাতে অক্সফামের রিপোর্ট যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রায় 100 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যাবে। এটা এই পৃথিবীর জন্য খুবই কঠিন বাস্তবতা। অথচ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে পৃথিবীতে 26 জন ব্যক্তি আছেন যারা 300 কোটি মানুষের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে এখানে একটা বিশাল বৈষম্য আছে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। তো একেবারেই যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা যদি খুব ভালো প্রপারওয়েতে ব্যবহার করা হতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের একেবারে স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে ছোটবেলা থেকে স্কুলিং এমন পর্যায়ে হতে হবে যে মানুষের মানুষ বড় হবে চারপাশের সবাইকে নিয়ে, একা বড় হবে না।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বড় হতে হবে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে। যদিও ধর্ম আমাদের একটা মেইন বিষয়, ধর্মকে নিয়ে আমরা গড়ে উঠি, ধর্মকে আমরা ধারণ করি, প্রত্যেক ধর্মই আমাদের শিখায় শান্তি, ভালোবাসা, একতা। তাহলে আপনি আপনি যেহেতু একজন প্রভাষক, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যখন একটা ক্লাসরুমে শিক্ষা দেন, সে দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের সাথে যে আপনার সংলাপটা হয় সেখানে একটা আন্তঃধর্মীয় বিষয় চলে আসে, তাহলে ওই ছাত্রদের সাথে আপনার আদান প্রদানটা কেমন হয় সংলাপের দিক থেকে?
এটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমি যখন 8টার আগে ক্লাসে যাই তখন আমার কাছে দেব শিশু মনে হয় প্রতিটি শিশুকে, মানে প্রতিটি বাচ্চাকে, কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে যদি সেটা হয়। আমাদের স্কুল এন্ড কলেজের একটা বৈশিষ্ট্য এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য, ইউনিফর্ম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ওরা একই রকম পোশাক পরে আসে, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে এটা আমাদের বোঝার কোন উপায় থাকে না। আমাদের উপায় থাকে না কে বুদ্ধ কে খ্রিস্টান, আমরা এটা জানতেও চাই না। আবার গেট পর্যন্ত তার মা শীতের সিঁদুর পরে এসেছে কিনা বা বোরকা পরে এসে দিয়ে গেছে কিনা, বা কে পায়ে হেঁটে এসেছে, কে পাজর গাড়িতে এসেছে, আমাদের ক্যাম্পাসে প্রবেশ করলে ওদের মধ্যে এই জিনিসটা থাকে না। অর্থাৎ ও ক্যাম্পাসে প্রবেশ করার মধ্য দিয়েই ও একটা এমন একটা ইউনিটিতে চলে আসে যেখানে মানুষ পরিচয়টা প্রধান হয়ে ওঠে। তখন আমরা একটা শান্তি অনুভব করি, আমরা ক্লাসে যাই, আমাদের কাছে সবাই সমান। আমরা যদি কেউ ম্যাথও পড়াই, কেউ বায়োলজি পড়াই, কেউ বাংলা পড়াই, যাই পড়াই না কেন, আমাদের মধ্যে কোনো মানে চোখের দিক দিয়ে কোনো বৈষম্য তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মের একটা বিশাল মানে পজিটিভ বিষয়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই অন্তত কলেজ পর্যায় পর্যন্ত এইগুলো আছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত।
স্কুলের খুব সুন্দর একটি দিক আপনি সামগ্রিকভাবে তুলে ধরেছেন, ইউনিফর্ম থেকে শুরু করে আমার আপনার মুখ কি বলে, আপনার চোখ কি বলে, সেটা একটা সার্বজনীন একটা দিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং আমাদের এই অঙ্গভঙ্গি, একজন শিক্ষক হিসেবে আপনার যে অঙ্গভঙ্গি, আপনার কথা বলার যে ধরন, সমস্ত কিছু মিলেই সে যে ধর্মেরই ছাত্র হোক না কেন, সুন্দর একটা বিষয় আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন, সুন্দর একটা পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন, সেটা হচ্ছে আন্তঃধর্মীয় সংলাপ। তাহলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আন্তঃধর্মীয় সংলাপ শুধু আমি আর তুমি নয়, আন্তঃধর্মীয় সংলাপ আমরা সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলব, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব, সুন্দর একজন ভালো মনের মানুষ হওয়ার প্রয়াস আপনারা যেভাবে গড়ে তুলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ।
লাউদাতো সি এর দশম বার্ষিকী উদযাপনে পোপ লিও চতুর্দশ একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাধারণ বাড়ির অর্থাৎ এই পৃথিবীর যত্নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সম্বোধন করেন। আসন্ন জাতিসংঘের সম্মেলন COP30 আগে তাদের সিনোডাল বিচক্ষণতাকে তিনি এইভাবে উৎসাহিত করেন। রিও ডি জেনেরোর পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি পৌঁছে দেন, যেখানে তিনি পরিবেশগত প্রতিফলনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রশংসা করেন। তিনি বিশ্ব শান্তি দিবসের জন্য তাঁর সাম্প্রতিক বার্তায় জনসাধারণের ঋণ এবং পরিবেশগত ঋণের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়টির ওপর জোর দেন। পোপ লিও চতুর্দশ বলেন, এই জয়ন্তী বছর আশার বছর, তরুণদের বিশ্বাস এবং আশাবাদের সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য আমন্ত্রণ জানাই। বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় পোপ তাদের সেতু নির্মাতা হিসেবে তাদের ভূমিকার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন। তিনি আমেরিকা এবং আইবেরিয়ান উপদ্বীপের মধ্যে একীকরণ গড়ে তোলার এবং পরিবেশগত, সামাজিক এবং ন্যায় বিচারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ তাঁর বার্তাটি শেষ করেন, সকল অংশগ্রহণকারীদের তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং তাদের ঐক্য, সৃষ্টির যত্ন এবং বিশ্বব্যাপী সংহতির চেতনায় সেতু নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করে। Thank you.
শাশ্বত জীবন লাভের বিশেষ পথ। লোক ১৮ অধ্যায় ১৮ থেকে ২৩ পদ। একজন সমাজনেতা তখন যিশুকে জিজ্ঞেস করলেন, শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদ্গুরু? যিশু উত্তর দিলেন, আপনি আমাকে সৎ বলছেন কেন? একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। ঐশো আজ্ঞাগুলি আপনার তো জানাই আছে, তুমি ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে। সেই সমাজনেতা তখন বললেন, এইসব আজ্ঞা আমি তো ছেলেবেলা থেকেই মেনে আসছি। এই কথা শুনে যিশু তাকে বললেন, শুধু একটি বিষয়ে এখনো আপনার কিছু করতে বাকি আছে। আপনার যা কিছু আছে সবই বিক্রি করে দিন, আর সেই টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দিন, তাহলে স্বর্গে আপনার জন্য মহাসম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে আসুন আর আমার সঙ্গে সঙ্গে চলুন। এই কথা শুনে ওই সমাজনেতার মনটা বিষাদে ভরে গেল, কেননা তিনি ছিলেন খুবই ধনী মানুষ।
নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের ফাদার সুনীল দানিয়েল রোজারিও। বরিশাল ক্যাথলিক ডায়োসিসে উদযাপিত হল লাউদাতো সি দিবস। বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল HSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। জুবিলির মহাখ্রিস্ট যাগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হল টালিগঞ্জ কুইন অফ পিস চার্চে।
রেডিও ভেরিটাস এশিয়া, The Voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share.
এবার সংবাদ বিস্তারিত। বিগত ৫ জুন চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মণ্ডলীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফাদার সুনীল দানিয়েল রোজারিও। বাংলাদেশ সময় দুপুর ১:৪০ রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে বেশ কিছু বছর তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। ফাদার দানিয়েল ছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের প্রাক্তন প্রযোজক ও খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগ ও সাপ্তাহিক প্রতিবেশীতে কাজ করেছেন। এছাড়াও তিনি বগুড়াতে রাজশাহী ধর্মপ্রদেশের অনলাইন রেডিও জ্যোতির পরিচালকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রেডিও ভেরিটাস এশিয়ার দেশ বিদেশ থেকে অগণিত শ্রোতা এবং ওনার পরিচিত মানুষজন গভীর শোক জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রয়াত ফাদার সুনীল দানিয়েল রোজারিওর জন্ম ৮ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে বর্ণী ধর্মপল্লী পার্বণী গ্রামে। তিনি ৪ জানুয়ারি ১৯৮১ খ্রিস্টাব্দে যাজক পদে অভিষিক্ত হন। গত ৪ জুন বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের আয়োজনে বিশপস হাউস হলরুমে আন্তঃমাণ্ডলিকভাবে লাউদাতো সি দিবস পালন করা হয়। এই দিবসের মূল সুর ছিল ধরিত্রীর জন্য আশা জাগানো। এতে ক্যাথলিক ডায়োসিসের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৬০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
পৃথিবীর প্রতি যত্নবান হওয়ার বিষয় ও ফ্রান্সিসের যুগান্তকারী বিশেষ পত্র লাউদাতো সি প্রকাশে 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার লাজারুস গোমেজ এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বরিশাল ক্যাথলিক ডায়োসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের সমন্বয়কারী ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ বলেন, লাউদাতো সি দিবস উদযাপনের মূল কারণ হল জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্যাথলিক সংহতির একটি মুহূর্ত। গত 4 জুন বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল HSC পরীক্ষার্থীদের বিদায় আশীর্বাদ ও মঙ্গলানুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল্লাহ ফেরদৌস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত এবং সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস কস্তা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর ফাদার তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেন্ট জোসেফের অগ্রযাত্রা এবং তিনি বিদায়ী শিক্ষার্থীদের আহ্বান করেন যেন সবাই মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠে প্রতিষ্ঠানের যে মূল মন্ত্র শিখ ও সেবা কর তার সফল বাস্তবায়ন ঘটাতে পারে। এছাড়াও নিমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপরে 11 শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের পর সকল শিক্ষার্থীদের মাথায় হাত রেখে আশীর্বাদ প্রদান করা হয়। গত 1 জুন টালিগঞ্জ কুইন অফ পিস চার্চে জুবিলি 2025-এর মহা খ্রিস্টজাগ উদযাপিত হল। কলকাতা আর্চডায়োসিসের নির্ধারিত জুবিলি দিবস পালনের সূচি অনুসারে এই মহা খ্রিস্টজাগের আয়োজন করা হয়। ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তগণ বিপুল উৎসাহ নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। বাংলা ও হিন্দি ভাষায় যৌথভাবে খ্রিস্টজাগ উদযাপন করা হয়। শোভাযাত্রা নৃত্যের মাধ্যমে সকাল 7:30 খ্রিস্টজাগ শুরু হয়। পৌরোহিত্য করেন পাল পুরোহিত ফাদার জোসেফ নায়েক ও সহযোগিতা করেন সহকারী পাল পুরোহিত প্রশান্ত কুল্লু। খ্রিস্টজাগের শেষে ওপরে স্কুল হলে একটি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত পোপ লিও চতুর্দশের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর ধর্মপল্লীর বিভিন্ন শাখা ও বিশেষভাবে তরুণ তরুণীরা বিপুল উদ্দীপনায় মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করতে থাকেন। যুবকদের উৎসাহ দিতে পাল পুরোহিতকে দেখা যায় অনুষ্ঠানে অংশ নিতে, যা ছিল বিরল দৃষ্টান্ত। আর এর সাথেই শেষ হল আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার। বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনা অনুষ্ঠানে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা। আজ এই চেতনার আসরে ঠিক সরাসরি খাওয়া নিয়ে কথা নয়, তবে বিষয়টি খাওয়ার প্রসঙ্গেই। আমাদের অনেকের বাড়িতেই, মানে বেশিরভাগ বাড়িতেই সকালে বা সন্ধে দুধ আসে। দুধ নানা কারণে আসে, চা খাওয়ার জন্য আসে, দুধ এমনি খাওয়ার জন্য আসে। আর সেই দুধ ফোটাতে হয়। অনেক সময় এই দুধ ফোটানো যখন হচ্ছে তখন আমরা দেখি যে কিরকম দুধটা কেটে কেটে যাচ্ছে, অর্থাৎ একটা ছানা কাটা ভাব হচ্ছে। এখন কথা হলো যে দুধ কাটে কেন, আসুন আজ এই প্রসঙ্গে আমরা আলোচনা করি। যখন দুধ আমরা কিনে নিয়ে এসে বাড়িতে ফোটাতে থাকি আর দুধটা কেটে যায়, অর্থাৎ ওরকম ছানা ছানা ভাব এসে যায়, তখন দেখলে মনে হয় যে ক্যালসিয়াম ল্যাকটেট বা লেবুর রস দুধে ফেলা হয়েছে আর তার থেকেই যেন ছানা হয়ে গেল। এখন কথা হলো যে দুধ কেটে যায় কেন। দহন করা দুধে নানা রকম জীবাণু আসতে পারে আর এই জীবাণুর মাত্রা বাড়তেও পারে। যদি তাপ দিয়ে দুধকে পরিশোধিত করি তাহলে দুধ নষ্ট হয় না বা কেটে যায় না, কারণ জীবাণুগুলো ওই তাপে মারা যায়। আর যদি দুধ আমরা তাপে পরিশোধিত না করি তাহলে দুধে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে জীবাণুর সংখ্যাও বাড়তে থাকে। আসলে সব জীবাণুর কাজ হলো অ্যাসিড তৈরি করা। অ্যাসিড তৈরি যেসব জীবাণুর কাজ, তারা দুধে অ্যাসিডের পরিমাণ বাড়াতে থাকে। দুধ কাটিয়ে যে ছানা তৈরি হয় তা ক্যাজিনোজেন নামের একটি প্রোটিন। দুধে থাকে ক্যালসিয়াম, ক্যাজিনোজেন থাকে ক্যালসিয়ামের যৌগ হিসেবে। দুধে অ্যাসিড বেড়ে যাওয়া অবস্থায় তাপ দিলে ক্যালসিয়ামের যৌগটা ভেঙে যায় আর তার ফলস্বরূপ আমরা যা দেখি তা হচ্ছে ওই ছানা কেটে যায়। আর একদম শেষে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে দুধে তাপ না দিলেও দুধ কেন কেটে যায়। এর সোজা উত্তর হলো দুধে অ্যাসিডের পরিমাণ আছে বা অনেক বেশি হয়ে গেছে, তার জন্যই দুধটা কেটে গেছে। তাই আমাদের যেটা করতে হবে, দুধ আমরা বাড়িতে এনেই যত তাড়াতাড়ি সম্ভব যেন ফুটিয়ে নেই, তাহলেই দুধ ছানা কাটবে না, দুধ ভালো থাকবে। বন্ধুরা, আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের নিজেদের জীবনে যদি এই প্রসঙ্গে কিছু বলার থাকে, সেই কথাগুলো আপনারা এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন। আর অনুষ্ঠানটি দেখার পর অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখে শুনতে পারেন। বন্ধুরা, আজ এই চেতনার আসর থেকে তাহলে এখানেই বিদায় নিলাম। নমস্কার।
বন্ধুরা, মহজীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব সাধু ফ্রান্সিস অ্যাসিসির জীবন কথা। সাধু ফ্রান্সিস অ্যাসিসি, যিনি খুব সম্ভবত 1181 বা 1182 খ্রিস্টাব্দের দিকে ইটালিতে 3 অক্টোবর জন্মগ্রহণ করেন, তার জীবন ও কর্মে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন একজন ইতালীয় ক্যাথলিক সাধু, যিনি খ্রিস্টান ধর্মে দারিদ্র্য ও বিনয়কে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এক ধনী ব্যবসায়ীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন, তবে যৌবনে তিনি ঐশ্বর্য ও আরামের জীবন ত্যাগ করে ঈশ্বরের সেবায় আত্মনিয়োগ করেন। একদিন
গির্জায় প্রার্থনার সময় তিনি অনুভব করেন যে যিশু তাকে বললেন, আমার গির্জাগুলো পুনর্নির্মাণ করো। এই আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের সব সম্পদ গরিবদের দান করে দেন এবং একেবারেই দরিদ্রভাবে জীবন যাপন করেন। তবে তার মহৎ কাজগুলো ছিল দারিদ্র ও সেবা। ফ্রান্সিস নিজেই গরিবদের সেবা করতেন ও তাদের পাশেই থাকতেন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের প্রকৃত সেবা হল মানুষের সেবা। প্রকৃতির প্রতি তার ভালোবাসা ছিল অপরিমেয়। তিনি পশু পাখি ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন। অনেকেই তাকে প্রকৃতির সাধু বলে অভিহিত করেছেন। তিনি ফ্রান্সিসকান ব্রাদারহুড নামে একটি ধর্মীয় সংঘ প্রতিষ্ঠা করেন যা দারিদ্র, বিনয় ও সহানুভূতির উপর ভিত্তি করে গঠিত। 1226 খ্রিস্টাব্দে এই সাধু মৃত্যুবরণ করেন। মৃত্যুর 2 বছর পর 1228 খ্রিস্টাব্দে তাকে পোপ গ্রেগরি সাধু হিসেবে ঘোষণা করেন। তার জীবনী থেকে বিশ্বজুড়ে মানুষ শিক্ষা নিয়েছে যে সেবা, দয়া ও বিনম্রতা কিভাবে মানুষের জীবনকে পবিত্র করে তুলতে পারে। আসুন এই সাধুর মধ্যস্থতায় আমাদের প্রত্যেকের জন্য সবিনয় মিনতি রাখি।
পুঁথি রচিত মঙ্গল সমাচার, পাঁচ অধ্যায় 20-26 পদ। আমি তোমাদের বলে রাখছি, শাস্তি ও পরিশীলের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালে মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে, যে কেউ হত্যা করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের উপর রাগ করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। আর যে ভাইকে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাব দিয়ে, আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাব দিয়ে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞবেদিতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোন অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখে ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরই এসো তোমার এই নৈবেদ্য উৎসর্গ। যে তোমার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, তুমি আর দেরি না করে তোমাদের দুজনার আদালতে পৌঁছবার আগেই তার সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে নাও, নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীদের হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ করিটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। প্রভুর বাণী।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। উপার্জনের তাগিদে মাদুর তৈরিতে আদুরি বেগমের ভাগ্য বদল। নারী উচ্চ শিক্ষিত বা নিরক্ষরই হোক না কেন, যখন সে স্বামীর সংসারে আসে তখন সে পরিবারকে টিকিয়ে রাখার জন্য স্বামীর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ইচ্ছায় অনেকেই কোন না কোনোভাবে অর্থ উপার্জন করার একটা তাগিদ অনুভব করে। ঠিক তেমনিভাবে আজ আমরা জানব এমন একজন নারীর কথা, যার জীবনযুদ্ধের শুরুটাই ছিল দিনমজুর হিসেবে, তবে কঠিন পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আদুরি বেগম। একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজের কাছে নিজেকে আজ পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। প্রাথমিক অবস্থায় তিনি পারিবারিক অভাব অনটন প্রচণ্ডভাবে অনুভব করতেন। আর্থিকভাবে সাহায্যের জন্য তিনি অনেকের কাছেই হাত পেতেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই নিজের উদ্যোগে কিছু করার জন্য নিজেকে তিনি তৈরি করেন মানসিকভাবে। এজন্য তিনি স্থানীয় রানীনগর উপজেলায় কাপড় তৈরির কারিগরের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে কাপড় তৈরি করতে হয়। এরপর প্রতিবেশীর সহায়তায় সহজ শর্তে মানবিক সাহায্য সংস্থা MSS থেকে কিছু ঋণ নেন। ঋণের অর্ধেক টাকা দিয়ে মাদুর তৈরির মেশিন কেনেন আর বাকি অর্ধেক দিয়ে শুরু করেন কাঁচামালের ব্যবসা। প্রথম বছরই মাদুরের ব্যবসায় লাভের মুখ দেখেন আদুরি। পরবর্তীতে সেই লাভের টাকায় MSS এর কর্মীদের পরামর্শে একটি গরুও ক্রয় করেন। এ থেকে আদুরি 35,000 টাকা লাভ করেন। লাভের কিছু অংশ দিয়ে নিজস্ব জমিতে একটি টিনের ঘরও তৈরি করেছেন তিনি। তার উপার্জনের এই 35,000 টাকাই জীবনের নতুন স্বপ্ন বুননের আরো কয়েক ধাপ তিনি এগিয়ে গিয়েছেন। তার এই উদ্যমতা জীবনে অর্থের সংকটকে পিছিয়ে ফেলে সাফল্যের চাবিকাঠিকে নিজের হাতে জয় করেছেন এই নারী।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন
আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ।
স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ।
সংলাপ আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সংলাপের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান পেতে পারি। যে সমাজে আমরা রয়েছি বিভিন্ন ধর্মের মানুষ, সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বুঝছেন?
আন্তঃধর্মীয় সংলাপ বলতে মূলত আমি যেটা বুঝি যে আমাদের এই পৃথিবীতে আমরা অনেকগুলো ধর্মের অনুসারী, যদিও আমরা এক পৃথিবীর মানুষ কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধর্মের অনুসরণ করি। কখনো কখনো আমরা আমাদের এই ধর্মগুলো সম্পর্কে পারস্পরিক জানাশোনা বা নিজেদের মধ্যে কথাবার্তা বলার অভাবে আমরা অনেক সময় কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে যাই। তো এই সমস্যাগুলো যেন আমাদের সামনে না আসে, অর্থাৎ আমাদের মাঝে যেন কোনো প্রাচীর গড়ে না ওঠে, এই জন্য আমাদের এই ধর্মগুলোর লোকজন একত্রিত হয়ে কোনো একটা জায়গায় নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা, এটাকে মূলত আমি বুঝি আন্তঃধর্ম সংলাপ।
পারস্পরিক আলোচনার জন্য আমাদের একটি স্থান তৈরি করতে হয়। তাহলে এটার অনেক লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেগুলো কি কি হতে পারে?
লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর মধ্যে যেমন আমি এই শুরুতে যেটা বলেছি যে আমাদের এক পৃথিবীর মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে পরস্পর কিছু পার্থক্য রয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে কখনো কখনো দ্বন্দ্বের সৃষ্টি হয়, এইগুলো যেন না থাকে, এই জন্য মূলত আমাদের নিজেদের সংলাপের প্রয়োজন আছে। সংলাপের মাধ্যমে আমরা নিজেদের বুঝতে পারি, আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সমাধান করে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারি।
যে পরিবেশে আমরা এই একতা বা ঐক্য সৃষ্টি করব, এই এই ক্ষেত্র থেকে আমাদের ধর্মের সহনশীলতা বাড়াতে হয়। তাহলে ধর্মের সহনশীলতা বাড়ানোর জন্য আন্তঃধর্মীয় সংলাপ আমাদের কতটুকু সাহায্য করবে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে সহনশীলতা বাড়ানোর জন্য তো আমাদের সামনাসামনি বসতে হবে, এবং সামনাসামনি বসাটাই মূলত এই আন্তঃধর্মীয় সংলাপের মূল যে উদ্দেশ্যটি। তো আমরা পারস্পরিক আলোচনার যে ক্ষেত্র যেটা তৈরি করব, এটা যদি আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকে, অর্থাৎ আমরা পরস্পর প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে নিজেদের ধর্মের বিষয়টা গভীরভাবে বোঝা, নিজেকে বোঝার চেষ্টা করা, এবং যখন আমরা এটা নিজেরা নিজেদের ধর্মকে গভীরভাবে উপলব্ধি করতে পারবো, প্রত্যেকে যদি সেটা সম্ভব হয়, তাহলে আমরা দেখব যে ধর্ম আমাদেরকে পৃথক করে দেয়নি। কিন্তু আমরা দেখেছি যে আমরা দেখি যে পৃথিবীতে মানুষগুলো কেন যেন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আছে। তো এই ভাগ যেন না থাকে, এই দূরত্ব যেন না থাকে মানুষে মানুষে বা ধর্ম ধর্মে, যদিও ধর্ম আমাদেরকে আলাদা করে দেয়নি, আমরা নিজেরা যেন একটু আলাদা হয়ে গেছি। এই জন্য মূলত আমাদের নিজেদের মধ্যকার, অর্থাৎ মানুষ মানুষের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয় মাঝে মাঝে, এটা আমাদেরকে দূরীভূত করার জন্য মূলত একত্রিত হতে হয়, এবং সেই জন্যই মূলত এই সংলাপ আয়োজন প্রয়োজন বলে আমার মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে ধর্মের ভিত্তিতে হয়তো আমরা একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু আজকে হোক না আমাদের এই কথাটা যে দূরত্ব যতই হোক তবু আমরা কাছে থাকব সংলাপের মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। আর আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে এই সংলাপ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Oh,
যোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, একুশ অধ্যায় ১৫ থেকে ১৯ পদ। পিতরকে দেওয়া হল কৃষ্ণমণ্ডলীর দায়িত্বভার। সেদিন তাদের ওই সকালের খাওয়াটা শেষ হওয়ার পর যীশু শিমন পিতরকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ও দেখছি বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষশাবকদের দেখাশোনা করো। তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের পালন করো। তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? যীশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন, তার জন্য পিতর দুঃখ পেলেন। তিনি এবার বলে উঠলেন, প্রভু, আপনি তো সবই জানেন, আপনি তো জানেন আমি আপনাকে সত্যিই ভালোবাসি। যীশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের দেখাশোনা করো। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে, কিন্তু যখন তুমি বয়সী বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে, তখন অন্য একজন তোমার কোমরের বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই ছিল না। পিতর যে কোন ধরনের মৃত্যু বরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন, যীশু এই কথা বলেই তারই ইঙ্গিত দিলেন। তারপর তিনি পিতরকে বললেন, এখন তুমি শুধু আমায় অনুসরণ করো। প্রভুর বাণী।
মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, চার অধ্যায় ২৬ থেকে ২৯ পদ। যিশু বলে চললেন, ঐশ্ব রাজ্য হল এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে। রাতে বা দিনে সে ঘুমক বা জেগে থাকুক, সে বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে। তবে তা কেমন করে হচ্ছে সে কেউ জানে না। মাটি তো আপনা থেকে প্রথমে চারা গাছ, তারপর শীষ, তারপর আবার সে শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে চলেছে। আর ফসল পেকে গেলে সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। প্রভুর বাণী।
বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। ১৯২০ খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন দুই বছর। তিনি লাঙ্গল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। ১৯২২ খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন, যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় এক বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। ১৯২৬ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত, তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।
তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। ১৯২৬ খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি ১০ খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে ৮০০টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন। তিনি ১৯৩১ খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং ১৯৩৭ খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ১৯৩৫ খ্রিস্টাব্দে পাতালপুরী চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ১৯৩৮ খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তাঁর কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। ১৯৬০ খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং ২১ পদক পুরস্কার লাভ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণ ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
দীক্ষাগুরু জোহন প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান। মথি ৩ অধ্যায় ১ থেকে ৪ পদ। একসময় যদিয়ার মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জোহনের পরনের পোশাককে ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদরঝিলা গ্রামে। আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু। দাদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
থ্যাংক ইউ। আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা।
দাদা, আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন?
আমার এই পরিবারের ভূমিকাটা হলো, আমি একজন সরকারি চাকরি করি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। তার কারণ আমার ইচ্ছা ছিল যে, সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তার পড়ার জন্য। আমি তার জন্য আমি অনেক খাটাখাটি করছিলাম, পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে আছে এবং পলাশ রেলের একজন স্টেশন মাস্টার, আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে।
তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে, তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে, তাহলে এই তিনজনকে ভালো একটি পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল, তাহলে ওই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন?
আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানের পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম, অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম, হয়তো গরু পুষতাম, এইভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্যান্য লোকের জমি ভাগে করতাম, আদি করতাম, যে তার 50 আমার 50, এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্রাক্ট করতাম। এই যে এই এই সিজনে ধান রাতে রাত্রে পানি দিতে জমিতে যাইতে হতো, তারপরে এই আপনার 2-3 মাস কষ্ট করতে হতো, কষ্ট করার পরে যে ধান পায় সে ধান বেচা বিক্রি করার পরে ছেলে মেয়ের বেতন সব তো বাইরে থাকতো, পলাশ এবং পুষ্পতা দুজনে তো বাইরে, ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো। আর ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন, রাধাবাড়ি স্কুলে যাওয়া আসা করতো। এর পিছনে আমার এটাই হলো যে গরু বাছুর হয়তো বাড়াতে পারলে, গায়ে গরু ছিল, গাভি ছিল, এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম, তখন আমি অন্যান্য লোকের জমি যেমন এই যে কান্টাগুলা কিনলাম, এই আন্টাগুলা জমিগুলো কিনছি কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরির শেষে আমার একটা ই হবে, যেমন নিজস্ব আবাদ করতে পারবো বাড়ির কাছে, এরকম আমার একটা ইচ্ছা ছিল। তাহলে রিটায়ার পরে আমি এগুলো করার আমার এখনো ইচ্ছা আছে।
তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জের এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন, আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত, তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এই পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে, আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে, আপনার সাথে বসবাস করছে, ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে?
আমার পরামর্শ ছিল যেটা আমার পরিবারকে দেখে, আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুটা গ্রাম থেকে যেন আরো 5 ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দার কোঠা ধর্ম পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি, এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে। যে আমাদের আন্দারকোটা ডাইসিশনের এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, যে এটা এটা হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পড়লে আমার 3 ছেলে মেয়ে মাথায় দাঁড়াইতে পারে নিজের পায়ে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন।
বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রচেষ্টায় তারা যতদূর যেতে পেরেছে একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি এখন তো ভালো লাগে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো, আবার জীবনযাত্রা ভালো হয়, ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে তারাও যেন একটু ভালো পজিশনে নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে থেকে থাকতে পারে না, 2 ছেলে হলে 2 দুই দিকে এক বাড়ি পরিবারে থাকলে 2 পরে অন্য মেয়ে আসলে তখন তাদের দুজনের দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয়। অথবা আমার চিন্তা ভাবনা আছে 2 ছেলেকে যেন আমি 2 একটা 2 প্রতিষ্ঠান করে দিতে পারি, মানে বাড়ি যেটা করে দিতে পারে, যেন এর ভিতরে যেন কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল, যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। মাইকেল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে, দেখবে, শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, একটি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয়, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
যোহন ৬ অধ্যায় ২২ থেকে ২৪ পদ। খাদ্যের আশায় যিশুর খোঁজে। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল, তারপরের দিন তাদের খেয়াল হল যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় উঠেননি, শুধু তার শিষ্যরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যিশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাপারনাহুম নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে।
চলছে আমের মরশুম। পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকর জাত রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় ৩০ থেকে ৪০টি জনপ্রিয় আমের জাত পাওয়া যায়। তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে। কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কিষানভোগ, ক্ষীরসাপাত, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, কেউই সাউই, গোলাপখাস, কেন্ট, সূর্যপুরি, পাহুতান, ত্রিফলা, হাড়ি ভাঙা, ছাতা পড়া, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী, রূপালী এবং আরো অনেক। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম, যার আবাদের আয়তন প্রায় ৮০.৯০ হেক্টর, যা মোট ফলে আবাদকৃত এলাকার ৪১% বেশি। রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা, যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ল্যাংড়া। মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম। এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য। এর পর আসে ফজলি। মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত।